শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 12টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট।
গত এক দশকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ হয়ে $800 কোটি ছাড়িয়ে গেছে।
ঢাকা থেকে আরো রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত আদালতে শুরু হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার কার্যক্রম।
রয়েছে আমাদের কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা শর্মা এবার তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে নির্দেশ দেশের শীর্ষ আদালতের।
তবে প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতি দেশের মধ্যেকার বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্র কালকেই চীনের সঙ্গে একখানা রফা করে নিতে পারেন। চীনই দু তরফের মধ্যে একটা চুক্তি সম্পন্নে বাগড়া দিচ্ছে বলে যে অভিযোগ, তারই সঙ্গে এখন এটাও যুক্ত করলেন তিনি। মঙ্গলবার এক নাগাড়ে দেয়া বেশ কয়েকটি টুইট বার্তায় ট্রাম্প, আমরা করতে পারতাম এমন যে কোনো চুক্তির সঙ্গে তুলনামূলকভাবে এখন আমাদের অবস্থান অনেক বেশি শ্রেয়তর, এ কথা বলে যুক্তরাষ্ট্রকে চিত্রায়িত করেছেন। আবার সেই যে তিনি প্রায় বলে থাকেন তারই পুনরাবৃত্তি করে বলেছেন, আর যাই হোক, বাণিজ্যের ব্যাপারে অন্যান্য দেশ যুক্তরাষ্ট্র ওপর টেক্কা দেবে, এটা তাঁর প্রশাসন হতে দেবেন না। যুক্তরাষ্ট্রে চীনের পাঠানো পণ্য সামগ্রীর ওপর তিনি যে $20,000 কোটি কর বৃদ্ধি করেছেন, চীনের রফতানির উপর আরও যে $30,000 কোটি শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছেন, তাঁর এ সর্বসাম্প্রতিক মন্তব্য সেই তারই পরবর্তীতে শোনা গেল। পাল্টা প্রতিক্রিয়ায় চীনও যুক্তরাষ্ট্রের পণ্য সামগ্রীর ওপর $6,000 কোটি শুল্ক আরোপের কথা বলেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আজ মঙ্গলবার রুশ নেতাদের বলেছেন যে মহাবলী এ দেশ দুটির মধ্যে সম্পর্ক উন্নয়ন বিষয়ে দায়বদ্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পম্পেও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুটিনের মধ্যেকার এই সৌহার্দ্যপূর্ণ মনোভাব দুদেশের মধ্যেকার সম্পর্ক উন্নয়ন বিষয়ে, দুদেশের জনগণের মধ্যেকার সম্পর্কের উন্নতি বিধানে তথা বিশ্বের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, পম্পেওর সঙ্গে তাঁর আন্তরিকতাপূর্ণ আলোচনা হবে, তাই তাঁর বিশ্বাস এবং ট্রাম্প প্রশাসন ইরান বিষয়ে যে উত্তেজনা ভাব চালিয়ে উঠেছে তার প্রশমনে কি ভাবছেন, কি পন্থা অবলম্বনে ব্রতী হচ্ছেন, তা নিয়েও আন্তরিকতাপূর্ণ কথাবার্তা হবে বলেই বিশ্বাস করেন তিনি। সোচিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যেকার আলোচনার প্রেক্ষিতে দুই পররাষ্ট্রমন্ত্রী একথার অবতারণা করেন আজ মঙ্গলবার। জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী মিশন রোহিঙ্গা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে মিয়ানমার সামরিক বাহিনীর পরিচালিত মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদেরকে অভিযুক্ত করতে, মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের বিশেষ ওই প্যানেল এর আগেও 2017 আগস্ট মাসে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংস অত্যাচার নিপীড়ন চালানোর দায়ে মিয়ানমার সেনাবাহিনীকে অভিযুক্ত করেছিল। 7 লক্ষেরও বেশি রোহিঙ্গা উত্তর পশ্চিমাঞ্চলবর্তী রাখাইন প্রদেশ ছেড়ে সীমান্ত পেরিয়ে
dropped the investigation in 2017. But last month, Ecuador reversed its decision to offer Assange asylum. One of the women who made the rape accusations requested the case be reopened. Assange denies the rape accusations. In a statement, WikiLeaks said the reopening of the case would allow him to clear his name. Henry Ridgewell for VOA News, London.
U.S. authorities have arrested 50 people in connection with what prosecutors are calling a large-scale marriage fraud scheme aimed at circumventing immigration laws. According to a grand jury indictment, the scheme operated out of the southern state of Texas and includes people located both there and in Vietnam. A powerful earthquake struck Papua New Guinea on Tuesday evening, triggering a tsunami alert for coastal areas up to 1,000 kilometers away. For all the latest news, please go to voanews.com. I'm Jim Bertel, VOA News.
The best music today, the voice of America, VOA 1.
রাজ্যের হাওড়া জেলার বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মা সুপ্রিম কোর্ট তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে। রিপোর্ট পরমাশিস ঘোষরায়ের, কলকাতা থেকে পাঠানো।
হাওড়ার এক তৃণমূল কংগ্রেস নেতা অভিযোগ করেছিলেন যে প্রিয়াঙ্কা শর্মা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে প্রিয়াঙ্কা চোপড়ার সাম্প্রতিক মেটা গালা অনুষ্ঠানের পোশাকে দেখানো হয়েছে। এরপরই প্রিয়াঙ্কা শর্মাকে গ্রেপ্তার করে হাওড়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এই ঘটনায় প্রিয়াঙ্কা শর্মার বাবা রাজীব শর্মা সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। দুই বিচারপতি বলেন প্রিয়াঙ্কাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়া আজ যুক্তরাষ্ট্রকে ডাকাতির দায়ে অভিযুক্ত করেছে। আন্তর্জাতিক বিধিনিষেধ ভঙ্গের দায়ে মালবাহী যে জাহাজ পাকড়াও করা হয় তার মুক্তির দাবি জানিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ সূত্রে বলা হচ্ছে 50 সংখ্যক লোককে গ্রেফতার করা হয়েছে অভিশংসকেরা, যেটাকে কিনা অভিবাসন আইন ফাঁকি দেওয়ার ফিকিরে আসলে ব্যাপক বিস্তৃত বিয়ে নিয়ে ধোঁকাবাজির ফন্দি। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস প্রত্যয় ব্যক্ত করে বলেছেন নিউজিল্যান্ডে সংঘটিত মসজিদ গুলিবর্ষণের প্রাণঘাতী হামলার পর অনলাইনে ঘৃণা বিদ্বেষমূলক যেসব বক্তব্য অবতারণা হচ্ছে বিশ্ব সংস্থা তার নিবারণে পদক্ষেপ গ্রহণ করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথায় এই রমজান মাসে রোজা শেষে ইফতারের জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর রাষ্ট্রদূতবৃন্দ এবং কূটনীতিকদেরকে এই সোমবার হোয়াইট হাউসের ইফতার পার্টিতে আমন্ত্রণ জানাতে তিনি যার পর নাই আনন্দিত বোধ করছেন বলে উল্লেখ করেছেন। পবিত্র এই রমজানকে তিনি দান খয়রাত, পরার্থে আত্মনিবেদন এবং পাড়া প্রতিবেশীর প্রতি মমত্ববোধ প্রকাশের মাস রূপে অভিহিত করেছেন। এ প্রসঙ্গে তিনি সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্রের মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের ভক্ত উপাসকদের বিরুদ্ধে যে প্রাণঘাতী তৎপরতা চালানো হয় সেই তারও উল্লেখ করেছেন। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন পাটকলে শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস।
জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন বকেয়া মজুরি সহ নয় দফা দাবিতে চতুর্থ দফায় বাংলাদেশের 26টি পাটকলে একযোগে লাগাতার ধর্মঘট শুরু করেছে পাটকল শ্রমিকরা। ধর্মঘটের ফলে রাষ্ট্রায়ত্ত সবকটি পাটকলে বন্ধ হয়ে গেছে উৎপাদন। শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে দিয়ে রাস্তায় বিক্ষোভ সমাবেশ এবং অবরোধ কর্মসূচি পালন করে। বকেয়া মজুরি সহ নয় দফা দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পাটকল শ্রমিকরা।
এই পর্যন্ত প্রায় 11 সপ্তাহ এখন চলতেছে আমাদের বকেয়া সপ্তাহ, একটি সপ্তাহ দেওয়া হচ্ছে না। রমজান মাস, মানুষ না খাইয়ে উভয় মানুষ এখন রোজা দেখতেছে।
3 তারিখ সময়সীমা নাই, অনির্দিষ্টকালের জন্য মিলের উৎপাদন বন্ধ থাকবো
যতক্ষণ পর্যন্ত আমাদের ফের মজুরি কমিশন না দেবে সপ্তাহ বেতন, পিএফ, গ্রাজুয়েটি সমস্ত বকেয়া আমাদের পরিশোধ করতে পারে। অর্থাৎ
অনির্দিষ্টকালের জন্য আমাদের এই আন্দোলন চলবে।
আমাদের যে বেতন, আমরা যে চাকরি করি, আমাদের বেতন ঠিকভাবে পেমেন্ট দিচ্ছে না। বর্তমানে আমাদের এখনও 11 সপ্তাহ এখনও আমাদের বন্ধ আছে। এরপর
15-20 দিন হয়ে গেছে 25 এপ্রিল থেকে, আমরা মজুরি, বকেয়া মজুরিও পাইনি এবং মজুরি কমিশন বাস্তবায়ন করার জন্য পিস রেডের শ্রমিকদের যে ফিক্সেশন সার্কুলেশন পাঠানোর কথা সেটাও এখনো মন্ত্রণালয় থেকে, বিজিএমসি থেকে আমাদের মিলে আসে নাই।
হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বাংলাদেশে বগুড়ায় 24 ঘণ্টায় 4 খুন সহ উত্তরাঞ্চলে মে মাসের 14 দিনে 14 খুনের ঘটনা ঘটেছে। বগুড়া থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা প্রতীক ওমর।
বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে আশঙ্কাজনক হারে খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। চলতি মে মাসের 14 দিনে 14টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে বগুড়ায় 24 ঘণ্টার ব্যবধানে 4 খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে বগুড়ার মোকামতলায় মামিকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা, দুপুরে শহরের চালোপাড়ায় শয়নকক্ষে গুলি করে যুবককে খুন, সোমবার শহরের মালতীনগরে শয়নকক্ষে এক গৃহবধূ এবং নন্দীগ্রামে স্বামীর হাতে আরও এক নববধূ খুন হয়েছে। হঠাৎ বেড়ে যাওয়া খুনের ঘটনায় উত্তরাঞ্চলের সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এসব বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ভয়েস অব আমেরিকাকে বলেন,
আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না, কারণ যে খুনগুলো হয়েছে সব বেশিরভাগই হচ্ছে ব্যক্তিগত কারণে। ব্যক্তিগত কারণে খুন, ঘরের মধ্যে খুন হলে পরে এক্ষেত্রে পুলিশের খুব বেশি কিছু করার থাকে না, আমাদের কাজ হচ্ছে পরবর্তীতে।
এদিকে গেল এপ্রিল মাসের 27 তারিখেও একদিনে 4 খুনের ঘটনা ঘটেছিল বগুড়ায়। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
বাংলাদেশে ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে রেলবহরে সংযোগ করা হচ্ছে 800-এরও বেশি রেল কোচ। চট্টগ্রাম থেকে সংবাদদাতা হাসান ফেরদৌস রিপোর্ট।
পর্যাপ্ত রেল কোচ না থাকায় দীর্ঘদিন নষ্ট পড়ে থাকা শতাধিক রেল কোচ মেরামত করে যাত্রী পরিবহনের উপযোগী করার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। চট্টগ্রামের পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কশপে চলছে এই কর্মযজ্ঞ। মেরামত করা এসব রেল কোচ বিভিন্ন আন্তনগর ট্রেন, মেল ও লোকাল ট্রেনে সংযোজনের কথা জানান রেল কর্মকর্তারা।
বডি নষ্ট হয়েছে যেগুলো, সেগুলো আমরা কেটে নতুন করে লাগাই দিতেছি। ভিতরে সিট নষ্ট হলে সিট করতেছি, জানলা নষ্ট হলে জানলা ঠিক করে দিচ্ছি, রং নষ্ট হলে রং করতেছি।
প্রত্যেকটা ট্রেনে প্রত্যেক কোর্সে ইলেকট্রিকের কাজগুলো আমরা সম্পূর্ণ করে থাকি। গাড়ি যখন ঢুকে আমরা ইলেকট্রিকের যে সমস্ত আমাদের ফিটিংস আছে, ফ্যান, লাইট, সুইচ এবং ওয়াইর, এগুলো আমরা আনলোড করি। পূর্বজনে ওয়ার্কশপটাই হচ্ছে যে এটা রিপেয়ারিংয়ের ওয়ার্কশপ, এবং পশ্চিমজনও সেম, ওখানে চেষ্টা করা হচ্ছে নতুন কোচের একটা কনস্ট্রাকশন করে কাজ করা।
ঈদ উপলক্ষে আমরা এটা 1 ঘন্টা আমাদেরকে ওভারটাইম দেয়, বিনিময়ে আমরা তো কিছু গাড়ি বেশি দিই আর কি।
ভোগান্তি কমাতে ঈদের আগে 26 রমজানের মধ্যে মেরামত করা 70টির বেশি রেলকোচ সংযোজন করার কথা জানিয়েছেন কারখানা মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম।
আরও আমার 73টি গাড়ি দরকার। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ 26শে রমজানের মধ্যে আমরা করার চেষ্টা করব। তো এই জন্য আমাদের আরও বাড়তি 70 বা 73টি গাড়ি করতে হবে।
আধুনিক যন্ত্রপাতি আর লোকবল পেলে পাহাড়তলির এই কারখানায় নতুন রেলকোচ নির্মাণ করা সম্ভব বলে মনে করছেন রেল কর্মকর্তারা। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বৃষ্টির মৌসুমে বাংলাদেশের কক্সেস বাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বন্যা ও ভূমিধসের ঝুঁকি আছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সেখানে কর্মরত সাহায্য সংস্থার কর্মীরা। তাছাড়া নানা ধরনের বিরূপ অবস্থার মুখোমুখি হতে হবে শিবিরের মানুষদের। কিভাবে বর্ষা মোকাবেলার প্রস্তুতি চলছে কক্সেস বাজারে রোহিঙ্গা শিবির ঘুরে, এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ডেভ ক্রুনেবাস। শোনাচ্ছেন সেলিম হোসেন।
কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে দেশি বিদেশি বিভিন্ন সাহায্য সংস্থার কয়েকশত কর্মী কাজ করছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থার অনুদানে ফেড আন্ডার নামের একটি সংগঠনের সঙ্গে কাজ করছেন দ্রাসবা। বললেন, মাটি ভাঙন রোধে নানান ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে শেখাচ্ছি আমরা।
So it's just a matter of putting like a tarpaulin or a sandbag and carrying the water all the way out so it doesn't actually sit on that slope. You don't want it to sit on the slope.
বলছিলেন, ছাউনি দিয়ে বালুর ব্যাগ বসিয়ে ভাঙন রোধ করবার প্রস্তুতি চলছে, উপর থেকে পানি খাদের নিচে আসলে ভাঙন হতে পারে। মারিনা দ্রাসবা কাজের অংশ হিসেবে বিভিন্ন রোহিঙ্গা পরিবারকে বর্ষার প্রস্তুতি সম্পর্কে বোঝাচ্ছেন, বর্ষার ঝুঁকি সম্পর্কে কথা বলছেন। বলছেন, পাহাড়ের উপর থেকে পানি গড়িয়ে পড়তে পড়তে সেখানকার মাটি ঢিলা হয় এবং ভাঙনের সৃষ্টি হতে পারে, ভূমিধস এভাবেই হয়। রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ঘটনা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মারিনা দ্রাসবা বললেন, কয়েকদিনের মধ্যে ঝড়ের মৌসুম শুরু হলে এই সমস্যা দিন দিন বাড়তেই থাকবে।
We have landslide risk and we have flooding risks. We also have wind and storm surge risks in different parts of the camps. So I have to make sure that the population is aware.
তিনি বলছিলেন, আমাদের ভূমিধসের ঝুঁকি রয়েছে, বন্যার ঝুঁকি আছে, আছে প্রবল ঝড়ো বাতাস, সাইক্লোন ইত্যাদি। শিবিরের বিভিন্ন স্থানে এতে করে ভয়ানক ক্ষতি হবে। আমরা এটা সম্পর্কে এই শিবিরবাসীদেরকে শেখাচ্ছি, বোঝাচ্ছি কী কী ঝুঁকি রয়েছে আর কীভাবে সেগুলো মোকাবেলা করতে হবে। 2017 সালের আগস্ট মাসের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেখানকার সেনা নির্যাতন এড়াতে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখ রোহিঙ্গা মুসলিম। জাতিসংঘ মিয়ানমারের ওই সেনা অভিযানকে গণহত্যার প্রয়াস বললেও মিয়ানমার তা অস্বীকার করে। 7 লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের কয়েকটি এলাকায় ছোট্ট কয়েকটি শরণার্থী শিবিরে গাদাগাদি করে খুবই নিম্নমানের খড়কুটোর তৈরি কুড়েতে মানবেতর অবস্থায় বসবাস করছেন সেই থেকে। অল্প স্থানে বিপুল সংখ্যক মানুষের থাকার ওই ব্যবস্থা একেবারেই অপরিকল্পিত, ফলে নানান ধরনের ঝুঁকি বাড়ছেই দিন দিন। মাত্র 2 বছর আগে এই এলাকাটি পুরোপুরি একটি জঙ্গল ছিল। শরণার্থীরা যখন বানের পানির তোড়ের মতো আসতে শুরু করে তখন সেই জঙ্গল কেটে তাদের বসবাসের সাময়িক ব্যবস্থা করা হয়। খুবই নাজুক, খুবই দুর্বল বাঁশের লাঠি আর খড়ের ছাউনি দিয়ে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই করা হয় রোহিঙ্গা শরণার্থীদের। সেই অবস্থার কোনো উন্নতি তো হয়নি, বরং গত মৌসুমে অনেক ঘর নষ্ট হয়েছে। এবার আরও বড় ধরনের ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে বর্ষা মৌসুমে। মারিনা দ্রাসবা বললেন, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সাহায্য করবার এবারের বর্ষা মৌসুম যাতে তারা পার করতে পারে মোটামুটি কোনো ধরনের বড় অঘটন ছাড়া।
This was a rapid settlement and so we're coming in retroactively trying to retrofit drainage, we're trying to put in different measures to make sure that the slopes are stable. Now if this has been a planned camp then it would be much different and then you can actually see more of a structure.
বলছিলেন, এখানে কোনো বসতি ছিল না, আমরা চেষ্টা করছি তাদের জন্য যতটা সম্ভব পানি নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজের ব্যবস্থা করবার চেষ্টা করছি, বিভিন্ন পাহাড়ি স্লোপ থেকে গড়িয়ে আসা পানি যেন ঠিকমতো বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করবার। যদি এটি একটি পরিকল্পিত শিবির হতো তাহলে বিষয় অন্যরকম হতো, সব ব্যবস্থায় পাকাপোস্তভাবে করা থাকতো। এখানে কোনো কাঠামো নেই, র্যান্ডমভাবে যে যেভাবে পেরেছে বসতি গড়েছে। রোহিঙ্গা শরণার্থীরা বর্ষা মৌসুমের প্রস্তুতি হিসেবে তাদের কুড়ে ঘরগুলোর আশেপাশে বালুর বস্তা দিয়ে বাঁধ তৈরি করবার কাজ করছেন। কুড়ের নষ্ট হওয়া চালগুলো ঠিক করবার কাজ করছে কেউ কেউ। সাহায্য সংস্থার কর্মীরা ঘরে ঘরে গিয়ে চেষ্টা করছেন তাদেরকে নানানভাবে এসব কাজে সহায়তা করতে। মোহাম্মদ ইদ্রিস একজন রোহিঙ্গা শরণার্থী, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন জানালেন।
বয়ার সম্পর্কে হতা হয়ে হুদুন হয়ে দে ফাতম হয়ে দে বয়ারও বিশ্বমাদের সিপিপি ভলেন্টিয়ার আইবা দে মাগিয়ে রাখ দিব এক্কান ফালাক তুলে দিব এক্কান দেখা যাইলে বুঝিবা বুঝিম দে কি আরা মানে কি বয়ারইব দিয়ান দুইয়ান তুলে দিয়ে বয়ার ওই ও আসুন।
তিনি বলছিলেন, আমাদেরকে শেখানো হয়েছে যদি তিনটি পতাকা উড়ানো হয় তবে বুঝতে হবে বড় এবং শক্তিশালী ঝড় আসছে, তখন বেরিয়ে পড়তে হবে নিরাপদ আশ্রয়ের সন্ধানে এবং সঙ্গে নিতে হবে শুকনো খাবার যাতে অন্তত তিন দিন চলে। তারপরও সাহায্য সংস্থার কর্মীরা আশঙ্কা করছেন, যতটুকু দরকার ততটুকু প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি, যেহেতু শরণার্থী শিবিরগুলো পাহাড়ি ঢালে, এজন্য এই বর্ষা মৌসুমের প্রস্তুতি হিসেবে আরও শক্তিশালী সমন্বিত এবং বড় প্রস্তুতি দরকার।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
জানিয়ে দিচ্ছি আগামীকাল হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আগামীকালের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে পানির সংকট। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণের আমন্ত্রণ রইল। এবার ভারতের নির্বাচনে যুব প্রজন্মের বিপুল সংখ্যক ভোটার অংশগ্রহণ করেছেন, এ নিয়েই আজ ওয়াশিংটন স্টুডিও থেকে তাহিরা কিবরিয়া কথা বলছেন দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে।
ভারতে গত পাঁচ বছরে 8,50,00,000 নতুন ভোটার হয়েছে। 18-22 বছর বয়সী এই তরুণ তরুণরা এবারই প্রথম ভোট দেওয়ার অধিকার পেয়েছে। এছাড়াও রয়েছে সমসংখ্যক যুব ভোটার যারা এবছর দ্বিতীয়বার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বা করবে। রাজনৈতিক দলগুলোর নেতা নেত্রীদের কাছ থেকে এই প্রজন্মের বিপুল সংখ্যক ভোটারের চাহিদা কি, কিসের ভিত্তিতে এরা ভোট দেবে, আজ আমরা এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের টেলিফোনের ও প্রান্তে রয়েছেন দীপঙ্কর চক্রবর্তী। দীপঙ্কর চক্রবর্তী, প্রথমেই যদি বলেন ভারতে তরুণ বয়সে ভোটার সংখ্যা কত, এরা কি পরিমাণ ভোটার সংখ্যা আছে?
হ্যাঁ, জাতিসংঘের হিসেবে তরুণ বলতে মানে তরুণ বয়সী যাদের বলা হয় তাদের জাতিসংঘের হিসেবে বোঝায় 15-24 বছর বয়সীদের, কিন্তু ভারতের জাতীয় যুব নীতি অনুযায়ী সেটা হচ্ছে 15-29 বছর, সেটাকে 35 বছর পর্যন্ত ধরা হয়। এটা হচ্ছে শ্রমদানের হিসেবে আর কি, মানে কবে থেকে কবে পর্যন্ত শ্রম করার উপযোগী সেই সব তরুণকেই ধরা হচ্ছে এই ভারতের জাতীয় হিসেবের মধ্যে। তো এটা যদি এই সংখ্যাটা যদি আমরা দেখি যে ভারতে ভোটদাতার সংখ্যা যদি হয় 80 কোটি, তাহলে তরুণ বয়সীরা তার 35%, সেটা খুবই বেশি। তাহিরা কিবরিয়া,
তার মানে কি তরুণ ভোটাররা যেই রাজনৈতিক দলকে অথবা যেই প্রার্থীকে ভোট দেবেন তারই কি জেতার সম্ভাবনা আছে এবার?
হ্যাঁ, ঠিক তাই, একদম ঠিক কথা বলেছেন। ভারতের 5টি রাজ্যে তরুণ ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি।
কোন কোন রাজ্যগুলো?
হ্যাঁ,
কোন কোন রাজ্য এসব রাজ্যগুলো?
হ্যাঁ, আমি সে বলছি এবং এই 5টি রাজ্যের আবার লোকসভা আসনও সবচেয়ে বেশি। এগুলো হলো পশ্চিমবঙ্গ, বিহার, রাজস্থান, মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশ। লোকসভার মোট 543টি আসন আছে আমরা জানি, তার মধ্যে 235টি আসনই এই মাত্র 5টা রাজ্যে, বাকি রাজ্যগুলো থেকে বাকি আসন।
তো
2014 সালে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাদে বাকি 4টিতেই কিন্তু বিজেপিকে জিতিয়ে দিয়েছিল এই তরুণ ভোটাররা, এবং তাদের যে কতখানি বড় তাদের শক্তি সেটা বোঝা গিয়েছিল তখন। সুতরাং তরুণদের ব্যাপারটা তো আমাদের মাথায় রাখতেই হবে।
নিশ্চয়ই। তো আপনি যেমনটি বলছিলেন যে পশ্চিমবঙ্গ এবং আমরা যদি দেখি বিহার, আমরা জানি যে অর্থনৈতিক দিক থেকে রাজ্য দুটি কিছুটা দুর্বল, তো এই ক্ষেত্রে এবারের নির্বাচনে ভোটদাতাদের বিশেষ করে তরুণ প্রজন্মের প্রত্যাশা কি?
হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমরা একজন তরুণের কাছ থেকে শুনি। তার নাম হচ্ছে ঋতবান দেব, বয়স 26।
বেশ তো, আমরা কিন্তু অপেক্ষা করছি।
পলিটিক্যাল সায়েন্স পড়ার সময় শুনেছিলাম যে ইলেকশন কে বলা হয় ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, কিন্তু ইন্ডিয়াতে সেটা যেন হিংসার রঙ্গভূমি হয়ে ওঠে প্রত্যেক ইলেকশন ডে। কোথায় কতজন খুন হয়েছে আর কতগুলো বোমা পড়েছে, শুধু এই যেন থাকে খবরের পাতা জুড়ে। শুধু ইয়াংস্টার্স কেন, এন্টায়ার পপুলেশনের মধ্যে যেন পলিটিক্স শব্দটা উচ্চারণ করলে একটা উদাসীনতার মনোভাব প্রকাশ পায়, আর সেটার দায় পুরোটা ইন্ডিয়ান পলিটিশিয়ানদের। কারণ ইন্ডিয়ান ইলেকশনের পার্সপেক্টিভে ভালো ক্যান্ডিডেট অনেকটা আচ্ছা দিনের মতো, সবাই খুব বলে কিন্তু দেখতে পাওয়া যায় না। তাই কি সবচেয়ে কম খারাপ তাকেই ভোটটা দিতে হয় বাধ্য হয়ে। আজকে ইন্ডিয়াতে চাকরি কমছে, এডুকেশন থেকে ফান্ড কাটস হচ্ছে, বাক স্বাধীনতার আক্রমণ হয়ে চলেছে, ইনকাম ডিসপ্যারিটির মাত্রা ছাড়িয়েছে এবং এয়ার পলিউশনটা একটা ক্রিটিক্যাল স্টেজে চলে যাচ্ছে, কিন্তু কোনো পলিটিশিয়ান বা মেইন স্ট্রিম মিডিয়া যেন সেগুলো নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। কি কি খায়, কি পড়ে, কি ভাবে, কোথায় পুজো করে, সেটা নিয়ে ভেদাভেদের রাজনীতি তুঙ্গে। এই মাত্রার ভেদাভেদ এবং হিংসা আমি আগে কখনো দেখিনি ভারতে। রাজনৈতিক পার্থক্য থাকতেই পারে, কিন্তু এরকম ক্লাইমেট অফ হেট্রেডটা একটা হেলদি ডেমোক্রেসির সাইন কিন্তু নয়। এইসবের মধ্যেও খুঁজে একটা আতিশি মালদিনা পাওয়া যায়, যিনি অক্সফোর্ড থেকে ফিরে এসে দেশের এডুকেশন নিয়ে কাজ করছেন, আইনজন কানহাইয়া কুমার সাধারণ মানুষ এবং তরুণদের সমস্যাগুলো পরের পর তুলে ধরছেন, এবং এরা কিছুটা হলেও ডেমোক্রেসির প্রতি আমাদের ফিরটা ফেরত আনছে। মার্ক টুয়েন বলেছিলেন যে আমাদের ভোটে যদি কিছু বদলাতো আমাদের কেউ তো ভোট দিতেই দেওয়া হতো না। বাট ভোটটা তাও আমি দেবো এই বছর, কারণ কি জানে আর কখনো হয়তো ভোট দেওয়ার সুযোগই হবে না ইন্ডিয়াতে।
আমরা শুনলাম ঋতবান দেবের কথা এবং তার মধ্যে দিয়ে তরুণ সমাজের মানসিক প্রতিফলনটা আমরা অনেকটাই পেলাম,
কিছুটা আমরা পেয়েছি। জি, এবং আমরা এটাও দেখছি যে ভারতে বেকারের সংখ্যা কিন্তু তরুণদের মধ্যে অনেক। আর আরেকটি বিষয় আছে যে নারী পুরুষের সংখ্যা, তো সেই দিক থেকে আমরা যদি দেখি ছেলে আর মেয়ের মধ্যে প্রত্যাশার ধরন কি একই রকম না কিছুটা আলাদা?
কিছুটা আলাদা তো বটেই, তবে আমরা যেটা মূলত আমরা কথাগুলি সাধারণত আরবান যারা মানে শহুরে তরুণ বা তরুণী তাদের নিয়ে আমরা কথা বলি, কিন্তু এর বাইরে যারা আছে মানে শহরের বাইরে তারাও কিন্তু একটা বিশাল অংশ এবং তাদের ধরনটা কিন্তু সত্যি আলাদা। আমরা এক কাজ করি, একজন একটি তরুণী একটি মেয়ে মেঘা সেন, তার বয়স 25, তিনি কি বলেছেন, তার কি প্রত্যাশা, আমরা সেটা একটুখানি শুনি।
ভারতের রাজনৈতিক সিনারিওতে আগের 5 বছর এবং পরবর্তী 5 বছর দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ। যেখানে 2014 ইলেকশনের মুখ্য প্রশ্ন ছিল যে ভারতের জনসংখ্যা 70 বছর ধরে চলা ডাইনাস্টিক রাজনীতিকে নির্বাচিত করবে নাকি নতুন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন, সেখানে এইবার 2019 দায়িত্বে বোঝা যাবে যে ভারত কি আবার 70 বছর ধরে অপেক্ষা করবে নেক্সট চেঞ্জের জন্য পসিবলি, নাকি 5 বছরের রাজনীতি আর প্রতিশ্রুতিকে কোয়েশ্চেন করবেন। কেন কি এই 5 বছরে অনেক পুরনো রাজনীতিকে নতুন ভাবে দেখানো হয়েছে আর একটা নতুন ন্যারেটিভ তৈরি করা হয়েছে যেটা গোজ অলমোস্ট অ্যাগেনস্ট দ্য গ্রেন অফ ইন্ডিয়াস আইডেন্টিটি। কিন্তু অন্যদিকে অনেকে অনেক কাজ করেছেন বা প্রমিস দেখিয়েছেন আর সেই ভিত্তিতে তারা সিট ডিজার্ভ করে। ভারতের 714 মিলিয়ন ভোটারদের মধ্যে অ্যাজ এ ইয়াং ভোটার আমার আশা থাকবে যে ইস্যুস যেরকম শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, জল আর উন্নয়নকে মাথায় রেখে যে সমস্যার সমাধান করতে পারবেন বা চেষ্টা করবেন তাকে ভোট দেওয়া হবে, নাকি শুধু প্রার্থীর পাবলিক ব্যক্তিত্ব দেখে। এই
তাহিদা কিবরিয়া, আমরা শুনলাম একটি মেয়ের কথা তিনি কি বলছেন, কিন্তু আমি যেটা প্রথমেই বলেছিলাম যে এরা কিন্তু সাধারণভাবে শহুরে যেহেতু
ধ্যান ধারণা নিয়ে কথা বলছেন, তবে ওনার কথার মধ্যে থেকে কিন্তু আমরা সার্বিক একটা চিত্র উঠে এসেছে যে শিক্ষা ব্যবস্থা এবং গত পাঁচ বছর এবং এই পাঁচ বছরের মধ্যে তারা কি চায়, কি ধরনের রাজনৈতিক দলগুলি কি দিচ্ছে এবং কি তারা গ্রহণ করবেন সেটাও উঠে এসেছে। তো দীপঙ্কর চক্রবর্তী, আপনার কাছে সবশেষে আমি জানতে চাইছি যে রাজনৈতিক দলগুলো তরুণ ভোটারদের আকর্ষণ করার জন্য তাদের নির্বাচনী ইশতেহারে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে বা কি ধরনের প্রতিশ্রুতির কথা বলেছে যার জন্য তরুণ ভোটাররা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে পছন্দ করবে বা ভোট দেবে?
এইখানে একটা বড় ফ্যালাসি যাকে বলে লজিকের, যে এই এই যে তরুণ প্রজন্মকে নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলই খুব বিপর্যস্ত অবস্থায় রয়েছে, কারণ এদের এরা যাকে বলে আনপ্রেডিক্টেবল, কোন রাজনৈতিক দলের এরা সদস্য নয় বেশিরভাগই, এবং এদের সমস্ত প্রত্যাশাটাই কিন্তু যা ভোট দেবে ইস্যু ভিত্তিক। ইস্যু ভিত্তিক মানে হচ্ছে আমার কাজ চাই কাজ দাও, আমার শিক্ষা চাই শিক্ষা দাও, আমাকে ভালোভাবে বাঁচার, এবং এবং যেহেতু এরা তরুণ সেহেতু এরা স্বাধীনতাও চায়, মত প্রকাশের স্বাধীনতা, তারপরে আরো নিজেদের ভাবে নিজের মতন করে খাওয়া, নিজের মতন করে পড়া, নিজের মতন করে বেঁচে থাকার যে স্বাধীনতা সেটা এরা চায়। রাজনৈতিক দলের নেতারা এদের নিয়ে খুব হিমশিম খেয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, এরা নানান রকম ভাবে রাজনৈতিক নেতারা অনেক বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের নির্বাচনী ইস্তাহারে এত কাজ দেব, এত তোমাদের যদি তোমরা আমাদের ভোট দাও তাহলে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে তোমাদের এই এই সুযোগ সুবিধা দেব, কিন্তু তরুণ প্রজন্মের ভোটদাতারা কিন্তু এই সমস্ত ছেদ কথায় আর ভুলতে রাজি না, কারণ 2014 সালে তারা দেখেছে যেসব প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল সেই প্রতিশ্রুতির প্রায় কোনোটাই রক্ষা করতে পারেনি, বরং এই নোট বাতিল, তারপর জিএসটি ইত্যাদি নানান কারণে বরং অনেক চাকরি নষ্ট হয়ে গেছে, অনেক কর্মক্ষেত্র সংকুচিত হয়েছে। সুতরাং এরা এখন খুব সাবধান, তরুণ প্রজন্ম এখন চাইছে যে আমরা তাদেরই ভোট দেবো যারা আমাদের সত্যিকারের স্বপ্নকে ফুলফিল করতে পারবে, স্বপ্নকে যারা বাস্তবায়িত করতে পারবে, তার জন্য যা দরকার তারা তার জন্য সেই জন্য প্রার্থীদের দিকটা দেখছে, যে এই প্রার্থী কিরকম, রাজনৈতিক দলের থেকেও প্রার্থী যদি ভালো হয় সে লোকসভায় গিয়ে আমার কথা বলতে পারবে, আমি যা চাই সেটা জানাতে পারবে। কিন্তু রাজনৈতিক দলের এজেন্ডা থাকে, সেটা সিপিএমই হোক, কংগ্রেসই হোক, বিজেপি হোক, তৃণমূলই হোক, প্রত্যেকের একটা এজেন্ডা থাকে, সেই এজেন্ডা অনুযায়ী সবসময় আমরা চাই বা পাই সেটা নয়।
আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ। নির্বাচন শেষ হতে আরো বেশ সময় রয়েছে, তো এর মধ্যে আমরা আবারও আপনার কাছে আসব এবং আমাদের শ্রোতাদের আরো নতুন নতুন তথ্য জানাতে পারবো। অনেক ধন্যবাদ।
আসলে আর একটাই মাত্র দফা বাকি আছে, সেটা হচ্ছে আগামী রবিবার 19 তারিখ, সেটাই সপ্তম ও শেষ পর্যায়ের ভোট।
জি, অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
এবার রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। অফিস ভবনগুলোতে অনেক রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং এই কাজটির অধিকাংশই বিল্ডিং এর বাইরে থেকে করতে হয়। বহুতল ভবনগুলোর জানালা পরিষ্কার করা এবং ভবনটির সম্ভাব্য গঠনগত সমস্যা চিহ্নিত করার জন্য মাটির ওপরে কাঠের পাটাতন তৈরি করে অথবা বাড়ির ছাদের ওপর থেকে ঝুলিয়ে দেওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এই ধরনের কাজগুলো করা হয়। এভাবে কাজ করা কিন্তু যথেষ্ট বিপদজনক এবং ব্যয়বহুল, কিন্তু শীঘ্রই ড্রোনস আমাদের এই কাজগুলো করতে অনেক সাহায্য করবে। এ বিষয়ে আমাদের আজকের বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা কেভিন নচের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
যে কোনো অফিস বিল্ডিং অথবা বহুতল ভবনে অনেক রক্ষণাবেক্ষণ করা দরকার হয় এবং এমন অনেক কাজই করতে হয় যেগুলি বাইরে থেকে করা প্রয়োজন। অনেক সময় জানলা পরিষ্কার করা এবং অনেক ক্ষেত্রে সম্ভাব্য পরিকাঠামোজনিত সমস্যা নির্ধারণের জন্য এই সব কাজ বাইরে থেকে করা প্রয়োজন হয়। এই কারণেই কাঠের মাচা তৈরি করে অথবা অনেক উচ্চতায় উঠে এই পরীক্ষাগুলি করতে হয়। এগুলি একাধারে যেমন খরচ সাপেক্ষ, অন্যদিকে আবার সঠিক উপায়ে এই মাচাগুলি তৈরি না করা হলে কিন্তু অনেক বিপদের আশঙ্কা রয়ে যায়। কল্পনা করুন যে বহুতল ভবনগুলির চারপাশে কাঠের মাচা তৈরি করা আর প্রয়োজন হবে না। কতগুলি নির্মাণ কার্যের জন্য ব্যবহৃত ড্রোন পদ্ধতিগতভাবে সমস্ত ধরনের কাজ করে চলবে, অর্থাৎ জানালাগুলি পরিষ্কার করবে, পরিকাঠামোগত সমস্যাগুলির কারণ নির্ধারণ করবে এবং সাধারণভাবে যেসব দৈনন্দিন রক্ষণাবেক্ষণের কাজ করা দরকার হয় সেগুলিও করে চলবে। যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ডের গবেষকেরা শিকলের সাহায্যে একটি রোবটকে বিল্ডিংয়ের সাথে লাগিয়ে এবং তারপরে নানান ধরনের প্রোগ্রামিংয়ের সাহায্যে এই রোবটগুলি দিয়ে সমস্ত এই ধরনের কাজগুলি করে চলেছেন। সুইস ফেডারেল ল্যাবরেটরিজের তরফ থেকে মার্কো কোভাক বলেন, এই পদ্ধতিতে প্রথমে রোবটটিকে ভবনের একটি অংশের সাথে শিকল দিয়ে লাগাতে হবে। অর্থাৎ মনে করুন যে একটি নৌকা অথবা জাহাজকে নদীর তীরে এসে আপনি যেভাবে নোঙর করেন সেরকমভাবে প্রথমে এটিকে বিল্ডিংয়ের সাথে নোঙর করা হবে। তারপর একটি দড়ির সাহায্যে প্রথমে রোবটটিকে লম্বালম্বিভাবে বিল্ডিংয়ের পাশে দাঁড় করানো হবে এবং একটি অ্যাডমিটেন্স কন্ট্রোলারের সাহায্যে প্রোগ্রাম করে এটিকে ওপর নিচে করা হবে এবং ভার্টিক্যালি এর মুভমেন্টটাকে কন্ট্রোল করা যাবে। এই রোবটটি কিন্তু এই ভবনের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার কাজ এবং কোনো মেরামতের কাজের জন্য এটি বিল্ডিং এর মাপঝোপ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে। গবেষকরা কিন্তু তাদের এই প্রচেষ্টা শুধু ভবনগুলির মধ্যেই সীমাবদ্ধ রাখতে আগ্রহী নন। তারা এখন চেষ্টা করছেন যে মাটির নিচে টানেল অথবা সুড়ঙ্গ বানানোর কাজ অথবা পাতাল রেলের নির্মাণ কার্যেও যাতে এই ড্রোনগুলিকে ব্যবহার করা যায় তারই চেষ্টা করছেন। সুইস ফেডারেল ল্যাবরেটরিজের মার্কো কোভাক আরও বলেন,
The drones would routinely monitor the structures, and once they identify any abnormality or any potential damage,
সুতরাং এই ড্রোনগুলি নিয়মিতভাবে ভবনগুলির পরিকাঠামোগুলোর পরীক্ষা নিরীক্ষা করবে এবং একবার যদি এরা কোনো রকম অস্বাভাবিকতা লক্ষ্য করে কিংবা সম্ভাব্য কোনো ক্ষতি শনাক্ত করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তারা এটি মেরামতের ব্যবস্থা করবে এবং প্রয়োজন হলে তারা মেরামতকারী এজেন্টদেরও পাঠিয়ে এই কাজটি শেষ করার চেষ্টা করবে। শুধুই যে এই কনস্ট্রাকশন ড্রোন বড় বড় ভবনগুলির রক্ষণাবেক্ষণের কাজ করছে তা নয়, এগুলোর ব্যবহার কিন্তু নিয়মিতভাবে বিল্ডিংকে দেখাশোনা করার কাজ এবং অনেক কাজই খুব সহজ করে দেবে এবং এর জন্য বেশি খরচাও করতে হবে না। মার্কো কোভাক আরো বলেন,
For example, today there is the tendency to build scaffolding or to use helicopters to do various assessment tasks. And really the question is how can we provide robotic systems that would do a lot of those tasks much
উদাহরণস্বরূপ তিনি বলেন যে এই নির্মাণ ভবনগুলির রক্ষণাবেক্ষণের জন্য এবং অবস্থার মূল্যায়নের জন্য আমরা হেলিকপ্টার অথবা কাঠের পাটাতনও তৈরি করার প্রবণতা রয়েছে এবং আমার প্রশ্ন হলো এই যে রোবোটিক সিস্টেমের সাহায্যে আমরা এই সব কাজকে আরো দ্রুত কিভাবে করতে পারি তারই চেষ্টা করা। শুধু তাই নয়, এটি হলে আরো কিন্তু অনেক শক্তিশালী এবং প্রতিক্রিয়াশীল একটি পদ্ধতি আমরা গড়ে তুলতে পারবো। এ ব্যাপারে আমাদের সর্বদাই একটা ভয় থেকে যায় যে এই রোবটগুলি মানুষের চাকরিগুলি কেড়ে নেবে, কিন্তু গবেষকরা বলছেন যে ড্রোনগুলি কেবলমাত্র একটি সরঞ্জাম, এগুলি মানুষকে কোনোদিনই প্রতিস্থাপন করতে পারবে না। মার্কো কোভাক আরো বলেন যে
ড্রোনস স্টিল হ্যাভ নেগেটিভ কনোটেশনস ইন সাম ডিসকাশনস, বাট আই থিংক ইট ইজ ইম্পর্টেন্ট টু শো হাউ দে ক্যান সাপোর্ট normal workflows, how they can support
কিছু কিছু আলোচনায় কিন্তু ড্রোনগুলি সম্বন্ধে এখনো অনেক নেতিবাচক মন্তব্য করা হয়, কিন্তু আমার মনে হয় এটা আমাদের ভাবা খুবই গুরুত্বপূর্ণ যে কিভাবে এই রোবটগুলি আমাদের স্বাভাবিক কার্যপ্রবাহগুলিকে সমর্থন করতে পারবে, কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে এগুলি আরো সহজতর করে তুলবে এবং এগুলি সাহায্য করবে যাতে মানুষের দৈনন্দিন কাজকর্ম আরো অনেক সহজ হয়ে যায়। শুধু তাই নয়, অপরদিকে এই সবের জন্য খরচও কিন্তু এগুলি কমিয়ে দেবে। গবেষকদের এই দলটি কিন্তু তাদের অনুপ্রেরণা পেয়েছেন ন্যাচারাল ওয়ার্ল্ড সিরিজ থেকে, যেখানে দেখানো হয়েছে যে মাকড়সারা কিভাবে তাদের জাল বেয়ে ওপরে নিচে উঠে তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারছে।
এবার শুরু হচ্ছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠানের নতুন পর্ব নিউজ ওয়ার্ডস।
ইংরেজি শেখার এই নতুন অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস এর প্রথম সংকলনে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। এই অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস অনুষ্ঠান, হয়তো নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে এখানে আমরা সংবাদে ব্যবহৃত শব্দ নিয়ে আলোচনা করব। রয়েছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে আছে
আমি সাবরিনা চৌধুরী।
তাহলে সাবরিনা, অনুমান করো তো যে আজকের এই নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানে আমরা ঠিক কোন শব্দ নিয়ে আলোচনা করব সর্বপ্রথমে?
হ্যাঁ, এখন যেহেতু আমি জানি এবং সেই সাথে আমাদের দর্শকরাও জানেন যে আমাদের এই নতুন অনুষ্ঠানটি সংবাদ এবং খবরে ব্যবহৃত হয় এমন অনেক শব্দ, ইংরেজি শব্দ, যেগুলো কিনা অর্থ আমরা পুরোপুরি হয়তো বা বুঝি না, আবার একটু বুঝি, তো সেগুলো আমরা আরও বিশ্লেষণ করব, আমরা তার অর্থ জানার চেষ্টা করব। তো আমার মনে হয় সেই সংবাদেরই কোনো ব্যবহৃত কোনো ওয়ার্ড নিয়ে, কোনো শব্দ নিয়ে আজকের আলোচনা।
হ্যাঁ, তোমার অনুমানটা ঠিক হয়েছে। আমরা আগেও বলেছি যে সংবাদে, সেটি সংবাদপত্রে হোক, সেটি বেতার, টেলিভিশন, সোশ্যাল নেটওয়ার্কে হোক, যেখানেই হোক না কেন, সংবাদের ক্ষেত্রে ব্যবহৃত শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই শুনে নেওয়া যাক এই কথাগুলো।
Guess which word is common in stories about American government?
Capitol Hill.
Appearing on Capitol Hill, the State Department's Special Representative for Afghanistan, James Dobbins, downplayed the likelihood of a complete U.S. military disengagement.
Sabrina, আজ আমরা আমেরিকান সরকারের, আমেরিকান প্রশাসনের ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ নিয়ে আলোচনা করব, বিশেষত আইন পরিষদের অর্থে। আর এই শব্দটি হচ্ছে ক্যাপিটল হিল।
আচ্ছা, ক্যাপিটল এই শব্দটির মানে তো রাজধানী, তাই না?
হ্যাঁ, ঠিক বলেছ, ক্যাপিটল শব্দটির মানে তো রাজধানী বটেই। তবে এখানে লক্ষ্য করো যে ক্যাপিটল বানান হচ্ছে CAPITOL। এখন ও ব্যবহার করে এই ক্যাপিটল শব্দটির বানান করা হয়েছে, আর এটি তাই বিশেষ একটি অর্থে ব্যবহৃত হচ্ছে, যুক্তরাষ্ট্রের আইন পরিষদ অর্থে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। বস্তুত ওই জায়গাটিকেই ক্যাপিটাল হিল বলা হয় যেখানে আইন পরিষদ অবস্থিত।
আচ্ছা, আমার কিন্তু আরেকটা প্রশ্ন ছিল।
হ্যাঁ, নিশ্চয়ই।
হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এই ক্যাপিটালের সাথে হিল শব্দটা কেন এসেছে? এখানে কি পাহাড়ের কোনো সম্পর্ক আছে?
বাহ, দারুণ একটা প্রশ্ন তুমি করেছো সাবরিনা। তো তুমি তো এখানেই থাকো, লক্ষ্য করেছো নিশ্চয়ই যে এই কংগ্রেস বিল্ডিংটা যেখানে অবস্থিত সেটা কিন্তু একটু পাহাড়ি জায়গা।
হ্যাঁ, সেখান থেকে আপনি ঠিক ধরেছেন, সেখান থেকে একটু ঢালু হয়ে এসেছে জায়গাটা, এবং সেখানে যদি আপনি দাঁড়ান সেই জায়গাটিতে, তাহলে আপনি অপর প্রান্তে দেখবেন আমাদের ওয়াশিংটন মনুমেন্ট। তো আমরা সেখানে তো রিপোর্টিং এর জন্য সেখানে যাওয়া হয়, পারিবারিক ভাবে বেড়াতেও মাঝে মাঝে আমরা যাই সেই জায়গাটিতে।
নিশ্চয়ই। তো পাহাড়ি এলাকা বলেই ক্যাপিটাল হিল এই শব্দটাও ব্যবহার করা হয়েছে ক্যাপিটাল শব্দটার সঙ্গে। এখন লক্ষ্য করে আমরা শুনব এই ব্যাখ্যা।
When Americans say Capitol Hill, they usually mean the Congress, where national laws are made. The U.S. Senate and House of Representatives work in the Capitol building, which sits on a hill here in Washington.
Now, when you hear the phrase Capitol Hill, you'll know what these news words mean.
তাহলে সামগ্রিকভাবে এই ক্যাপিটাল হিল শব্দটি হচ্ছে কংগ্রেস, যুক্তরাষ্ট্রের কংগ্রেস, আর এই কংগ্রেসটি হচ্ছে আসলে যুক্তরাষ্ট্রের আইন পরিষদ, যার দুটি কক্ষ বা চেম্বার আছে, আর সেগুলো হচ্ছে,
হ্যাঁ, সেগুলো হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেট।
হ্যাঁ, তাহলে এখন যখন খবরে এই ক্যাপিটাল হিল শব্দ যুগল শোনো, তখন তো নিশ্চয়ই বুঝতে পারো এর মানেটা কি।
হ্যাঁ, সেটা তো এখন বুঝতেই পারলাম।
তাহলে খবরে শোনা এই বাক্যটি অ্যাপিয়ারিং অন ক্যাপিটাল হিল দ্য স্টেট ডিপার্টমেন্টস স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ফর আফগানিস্তান জেমস ডবিন্স ডাউন প্লেড দ্য লাইকলিহুড অফ আ কমপ্লিট ইউএস মিলিটারি ডিসএঙ্গেজমেন্ট।
হ্যাঁ, এখানে ক্যাপিটাল হিলের মানেটা তো বুঝলাম, কিন্তু এই যে খবরটি আপনি বললেন, এই খবরে কিন্তু আরো কিছু কঠিন কঠিন শব্দ রয়েছে।
কোনগুলো বলো তো?
হ্যাঁ, যেমন এখানে বলা হয়েছে স্টেট ডিপার্টমেন্ট, ডাউন প্লেড, রিপ্রেজেন্টেটিভ, ইউএস মিলিটারি ডিসএঙ্গেজমেন্ট।
হ্যাঁ সাবরিনা, তুমি ঠিকই বলেছো। এই শব্দগুলো যুক্তরাষ্ট্রের সংবাদে প্রায় শোনা যায়। যেমন ধরো স্টেট ডিপার্টমেন্ট, এর মানেটা হলো পররাষ্ট্র বিভাগ বা পররাষ্ট্র মন্ত্রক বা মন্ত্রণালয়।
তবে আমি তো আরেকটি শব্দ জানতাম।
তুমি বোধহয় সাবরিনা ফরেন মিনিস্ট্রি এই শব্দটার কথা বলছো। আসলে কি জানো, যুক্তরাষ্ট্রে এই ফরেন মিনিস্ট্রিকেই স্টেট ডিপার্টমেন্ট বলা হয়।
আচ্ছা, এবার বুঝেছি।
আর আরো তুমি প্রশ্ন করেছিলে আরো কয়েকটি শব্দ নিয়ে, যেমন ধরো স্পেশাল রিপ্রেজেন্টেটিভ, এর মানে হচ্ছে বিশেষ প্রতিনিধি। অন্য আরেকটি শব্দ ছিল ডাউন প্লেড, শব্দটা ভার্ব আসলে, এর মানে হচ্ছে কোনো কিছুকে তেমন গুরুত্ব না দেয়া বা খাটো করে দেখা। আর ওই খবরের যে দীর্ঘ বাক্যটা ছিল তার মধ্যে আরেকটা অংশ ছিল ইউএস মিলিটারি ডিসএঙ্গেজমেন্ট, এর অর্থ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অসম্পৃক্ততা কিংবা বলতে পারো যুক্ত বা জড়িত না হওয়া। তাহলে সাবরিনা পুরো বাক্যটার মানে কি হবে?
হ্যাঁ, আমার মনে হয় পুরো বাক্যটার মানে এরকম হবে, ক্যাপিটাল হিলে হাজির হয়ে পররাষ্ট্র দপ্তরের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জেমস ডবিন্স সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সম্পূর্ণ সরে আসার বিষয়টিকে গুরুত্ব দেননি।
বাহ সাবরিনা, তুমি চমৎকার অনুবাদ করেছ। আসল ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছুর আক্ষরিক অনুবাদ সম্ভব না কখনই। আমাদের মনে রাখতে হবে অভিধানের অর্থগুলো কেবলমাত্র সম্ভাব্য অর্থ, কিন্তু বাক্যের প্রসঙ্গ এবং অনুসঙ্গ বুঝলেই তার ঠিক অর্থটা পাওয়া যায়। যেমন আমরা একটু আগে বলেছিলাম অসম্পৃক্ততা, কিন্তু তুমি অনুবাদ করলে সরে আসা, এটাই কিন্তু যথার্থ অনুবাদ।
হ্যাঁ, তা ঠিক বলেছেন।
শ্রোতা দর্শকরা, আপনারা জানেনই তো আমাদের ইংরেজি শেখার আসর আপনারা দেখতে পান এবং শুনতেও পাবেন আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুকে।
আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানের এই প্রথম সংকলন শেষ করবার আগে আরেকটি কথা, ইংরেজি শেখার এই নতুন অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু, আর আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে
আমি সাবরিনা চৌধুরী
এবং আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একরাশ শুভকামনা।
এবার রয়েছে খেলার খবর, পরিবেশন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে রয়েছে বাংলাদেশ ট্রাই নেশন সিরিজে খেলছে আয়ারল্যান্ডে, সেই খেলার খবর। বাংলাদেশ ইতোমধ্যেই ট্রাই নেশন সিরিজ বা ত্রিদেশীয় সিরিজে ফাইনালে তাদের খেলা নিশ্চিত করেছে এবং সেই ফাইনালে খেলবে তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, কিন্তু আগামীকাল তারা খেলছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই খেলার খবরে যাবার আগে এই মুহূর্তে যে খেলাটি চলছে সেটি হচ্ছে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যেকার তৃতীয় ওয়ানডে ম্যাচ এবং সেই খেলা চলছে ব্রিস্টলে। ব্রিস্টলের মাঠে আজকে পাকিস্তান 358 রান করল 9 উইকেটের বিনিময়ে। দুর্দান্ত ব্যাটিং করেছেন পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান ইমামুল হক, 151 রান করেছেন। তিনি 16টি বাউন্ডারি, একটি ছক্কা, 131 বলে 151 রান, অসাধারণ ব্যাটিং। হারিস 41 রান করেছেন, আসিফ আলী করেছেন 52 রান। এবং তারপরে ইংল্যান্ড এখন ব্যাট করছে, 4 ওভার 2 বল খেলা হয়েছে, 22 রান করেছে ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়ে। ঢাকা থেকে আমার সাথে যোগ দিচ্ছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, ইমামুল হক এই বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে, অর্থাৎ এই বিশ্বকাপের স্বাগতিক দেশ ইংল্যান্ড, তাদের বিরুদ্ধে ইমামুল হক যে 151 রানের একটি ইনিংস খেললেন, সেটি কেমন ছিল?
এক কথায় অনবদ্য, কারণ পাকিস্তান ব্যাটিং নিয়ে বেশ কিছুটা সমস্যা ছিল। কারণ পাকিস্তানের ব্যাটিং গত ম্যাচে পাকিস্তান 12 রানে হেরেছিল, 374 রান চেস করেছিল ইংল্যান্ডের, এবং পাকিস্তান কিন্তু ওয়ানডে ক্রিকেটে টানা 4-5 ম্যাচ হেরে বসে আছে। এবং তাদের যে বোলিং, যেটা এতদিন ছিল তাদের বিখ্যাত বোলিং, যে বৈচিত্র্যময় বোলিং, সেই বোলিং এর ধারটাও কিন্তু অনেকটাই কমে গেছে মনে হয় এখন ব্যাটসম্যানদের দিকেই তাকিয়ে। আগের ম্যাচে ফখরুজ্জামান অসাধারণ ব্যাট করেও শেষ পর্যন্ত 12 রানে হেরে গিয়েছিল পাকিস্তান। ফখরুজ্জামান 130+ রান করেছিলেন সেই ম্যাচে, কিন্তু ইমামুল হক ভালো রান করেনি। বাট আজ কিন্তু ইমামুল হক 151 যে রানটা করেছেন, ক্লাসিক্যাল যে এক্সটেন্ডিং ব্যাটসম্যানদের যে ক্লাসিক নক বলে, সেটাই বোঝা যে অসাধারণ খেলেছেন। এবং তাতেই কিন্তু পাকিস্তান 358 রান দিয়ে করেছে 9 উইকেটে। যদি ইংল্যান্ড জিতে তাহলে এই মাঠে এটা হবে সবচেয়ে বেশি রান চেস করে জয়ের একটা নজির গড়বে, এবং কাজটা যে কঠিন সহজ হবে তা কিন্তু বলা যাবে না। তবে অসম্ভব বলে কোনো কথা মনে হয় ক্রিকেটে নেই। দেখা যাক এখন ইংল্যান্ড যারা এবারের বিশ্বকাপে হট ফেভারিট, সব এক্সপার্টই বলছেন যে ইংল্যান্ড এবার নিজের মাঠে বিশ্বকাপ জিতবে। দেখা যাক আজ তারা কতটা লড়াই করতে পারে 359 রানের টার্গেটে।
নিশ্চয়ই, ওদিকে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে চমৎকার খেলেছে, দুইবার তারা ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করলো এবং আগামীকাল তারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। কিন্তু বাংলাদেশ দলে কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে মনে হচ্ছে। মোসাদ্দেক, লিটন এবং রুবেল হয়তো কালকের ম্যাচে খেলতে পারেন। মাশরাফির ফিটনেস কতটা আছে, এবং যেহেতু ত্রিদেশীয় ফাইনালে বাংলাদেশের খেলা নিশ্চিত হয়ে গেছে, সুতরাং কালকে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ হারুক বা জিতুক তাতে তেমন কিছু আসে যায় না, ফলে বাংলাদেশের উপর সেই দিক থেকে একটা চাপ কমে গেছে, যেই কারণে মাশরাফির জন্য হয়তো খেলার ব্যাপারটা এখন কিছুটা তিনি ভাবতে পারছেন যে তিনি খেলবেন কি খেলবেন না। দিলু খন্দকার, শেষ খবর কি পাওয়া যাচ্ছে?
ঠিক তাই, কারণ টিম ম্যানেজমেন্ট আভয় দিয়েছেন যে যেহেতু এটা রেগুলেশন ম্যাচ, বাংলাদেশের হারানোর কিছু নেই। বাংলাদেশ কখনো ট্রাই নেশন জয় লাভ করতে পারেনি, তারা ফাইনালে হেরেছে বেশ কয়েকবার। কিন্তু সাব্বির রহমান যিনি কথা বলেছেন প্রেসের সাথে, তিনি কিন্তু সোজা সপ্তাহ জানিয়েছেন যে দল যে মুডে রয়েছে, যে স্টাইলে তারা খেলেছে, যে কনফিডেন্সটা গ্রো করেছে, তাতে কিন্তু তারা সব ম্যাচ জয় করেই ফাইনালের নাম লেখাতে চান। তারা কোনোভাবেই আয়ারল্যান্ড ম্যাচটাকে হালকা করে দেখছেন না। যদিও আপনি যেমনটা বলছিলেন যে লিটন দাস ওপেনিং এ হয়তো স্লটটা, জায়গাটা পেয়ে যাবেন, যেমন জায়গা পেয়ে যাবেন মোসাদ্দেক হোসেন এবং রুবেল হোসেন, সবাইকে ওয়ার্ল্ডকাপের আগে পরখ করে দেখার একটা স্টিভ রোডস এর কোচ তিনি আভাস দিয়েছেন যে তিনি গোটা দলটাকেই দেখে নিতে চান, যে ওয়ার্ল্ডকাপের আগে বাংলাদেশকে খুবই অভিজ্ঞতার বিচারে খুবই একটা গুরুত্বপূর্ণ দল হিসেবে সবাই মানছেন, যে নিজের দেশ জেনে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে। বাংলাদেশের ক্রিকেটাররাও কিন্তু সেটা বিশ্বাস করেন যে এবারের বিশ্বকাপ তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, এবং সেই চ্যালেঞ্জটা তারা জয় করতে চান।
দিলু ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে যে মাশরাফি অধিনায়ক হিসেবে 100 উইকেট পাবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, 97টি উইকেট তিনি পেয়ে গেছেন, এবং তাহলে আরেকটি বিশ্ব রেকর্ডের কাছাকাছি তিনি চলে যাচ্ছেন, সেটি একটু বলবেন সংক্ষেপে, মাত্র 30 সেকেন্ড।
সত্যি তাই, কারণ সেই এলিট ক্লাসের নাম লেখানো বোলারদের মধ্যে রয়েছেন ওয়াসিম আকরাম, শন পলক এবং ইমরান খান, তিনজন ক্যাপ্টেন হিসাবে 100 উইকেট নিয়েছেন। ওয়াসিম আকরাম 109 ম্যাচ, 61 ম্যাচে 100 উইকেট নিয়েছিলেন, তার টার্গেট 109 ম্যাচে 158 উইকেট। শন পলকের 97 ম্যাচে 134 উইকেট, ইমরান খানের 139 ম্যাচে 131 উইকেট, এদিক থেকে মাশরাফি 75 ম্যাচে 97 উইকেট, একটা সুখর ক্যাপ্টেনের একটা অসাধারণ পারফরমেন্স। আশা করা যায় যে এই সিরিজে হয়তো এই ট্রাইনেশনের মাশরাফি সেই বিরল সম্মানের অধিকারী হবেন।
ধন্যবাদ দিলু ভাই, এই ছিল খেলার খবর।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
এবং প্রথমেই রয়েছে কলকাতার সমাচার। কলকাতায় বিদ্যাসাগর কলেজের ভেতরে বিজেপি তৃণমূল সংঘর্ষে ভেঙেছে ঈশ্বরচন্দ্রের মূর্তি। বিস্তারিত বিবরণ পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টে।
তৃণমূলের অভিযোগ, অমিত শাহের রোড শোয়ে অংশগ্রহণকারী বিজেপির লোকজনই ভাঙচুর চালিয়েছে। বিজেপির দাবি, অমিত শাহের গাড়ি পেরিয়ে যাওয়ার পর কলেজের ভিতর থেকে ইট বৃষ্টি শুরু করে তৃণমূল। ইট ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, অমিত শাহের গাড়ি চলে যাওয়ার পর কলেজে ঢুকে তাণ্ডব শুরু করেন বিজেপির সমর্থকরা। দুপক্ষের মধ্যে শুরু হয় ইট বৃষ্টি। বিজেপির অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে, এরপরই তাদের কর্মীরা ঢুকে পড়ে কলেজের ভিতরে। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের দাবি, কালো পতাকা দেখানো হয়েছিল কিন্তু ইট ছোড়া হয়নি। কলেজের বাইরে তিনটি বাইকও জ্বালিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এই ঘটনার নিন্দা করে ইতিমধ্যেই তদন্ত করার কথা ঘোষণাও করেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আর এবার সংবাদ শিরোনাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতি দেশের মধ্যেকার বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্র কালকেই চীনের সঙ্গে একটা রফা করে নিতে পারে। চীনই দুতরফের মধ্যে একটা চুক্তি সম্পন্নে বাগড়া দিচ্ছে বলে যে অভিযোগ, তারই সঙ্গে এখন এটাও তিনি যুক্ত করলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আজ মঙ্গলবার রুশ নেতাদের বলেছেন, মহাবলী এ দেশ দুটির মধ্যে সম্পর্ক উন্নয়ন বিষয়ে দায়বদ্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পম্পেও বলেন, সোচিতে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুটিনের মধ্যেকার এই সৌহার্দ্যপূর্ণ মনোভাব দুদেশের মধ্যেকার সম্পর্ক উন্নয়ন বিষয়ে, দুদেশের জনগণের মধ্যেকার সম্পর্কের উন্নতি বিধানে তথা বিশ্বের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী মিশন রোহিঙ্গা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে মিয়ানমার সামরিক বাহিনী পরিচালিত মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদেরকে অভিযুক্ত করতে, মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছে তারা। উত্তর কোরিয়া আজ যুক্তরাষ্ট্রকে ডাকাতির দায়ে অভিযুক্ত করেছে। আন্তর্জাতিক বিধিনিষেধ ভঙ্গের দায়ে মালবাহী যে জাহাজ পাকড়াও করা হয়েছে তার মুক্তির দাবি জানিয়েছে উত্তর কোরিয়া। কোরিয়ার সরকার পরিচালিত কেন্দ্রীয় সংবাদ সংস্থা পরিবেশিত খবরে যে বয়ান ছাপা হয়েছে তাতে বলা হয়, এর পরিণতিতে ফল কিন্তু ভালো হবে না। কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন কল্পে 2018 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে সম্পাদিত চুক্তির লঙ্ঘন ঘটেছে এই জাহাজ জব্দ করায়। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষীয় সূত্রে বলা হচ্ছে, 50 সংখ্যক লোককে গ্রেফতার করা হয়েছে অভিশংসকেরা, যেটাকে কিনা অভিবাসন আইন ফাঁকি দেওয়ার ফিকিরে আসলে ব্যাপক বিস্তৃত বিয়ে নিয়ে ধোকাবাজির ফন্দি। প্রেসিডেন্ট ট্রাম্প তার কথায় এই রমজান মাসে রোজা শেষে ইফতারের জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো নিয়ে রাষ্ট্রদূতবৃন্দ এবং কূটনীতিকদেরকে এই সোমবার হোয়াইট হাউসের ইফতার পার্টিতে আমন্ত্রণ জানাতে তিনি যারপর নয় আনন্দিত বোধ করছেন বলে উল্লেখ করেছেন। পবিত্র এই রমজানকে তিনি দান খয়রাত, পরার্থে আত্মনিবেদন এবং পাড়া প্রতিবেশীর প্রতি মমত্ববোধ প্রকাশের মাস রূপে অভিহিত করেছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহিদুল ইসলাম। আমাদের ফেসবুক সম্প্রচারে তত্ত্বাবধানে ছিলেন তাহিরা কিবরিয়া। আমাদের প্রকৌশলী ছিলেন শাওগাং চাং। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি।
This program has come to you from the Voice of America, Washington.